অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করবেন বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রধানেরা।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
শনিবার সরওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি, একই দিন মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগ নাগরিক সমাবেশের কর্মসূচি দিয়েছে।
আছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে মসজিদ ইসলামের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা ধর্মের অপরিহার্য অংশ নয়।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা নারীকণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যদি নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে চায় তাহলে তাদের ফিরে এসে আলোচনায় বসতে হবে। বুধবার নিউ ইয়র্কে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে আসার ব্যাপারে তাঁর সিদ্ধান্ত সমর্থন করেন। ৬ জাতি স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ট্রাম্প বলছেন ইরানে অব্যাহত মুদ্রাস্ফীতি চলছে এবং তাদের মুদ্রার কোনো মূল্যই নেই। তিনি বলেন একসময়ে তারা হয়তো এসে জিজ্ঞেস করবে আমরা কি কিছু করতে পারি। ট্রাম্প বলেন জবাবটা খুব সহজ, আমি চাই না তারা পরমাণু অস্ত্রের মালিক হোক। দিনে আরও আগের দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়ে ট্রাম্প তার মন্তব্যের বেশিরভাগই ইরানের সমালোচনা করেন এবং বলেন দেশটি তাঁর কথায় বিশ্বে সন্ত্রাসবাদের সবচাইতে বড় উদ্যোক্তা। তিনি দাবি করেন যে ২০১৫ সালের পরমাণু চুক্তির পর ইরানের এই আগ্রাসী মনোভাব বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিষদের এই বৈঠকের অল্প পরই এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন যে ওই বৈঠক প্রমাণ করে যে পরমাণু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র কতখানি একাকী হয়ে পড়েছে। রুহানি নিজে ওই বৈঠকে যোগ দেননি, তবে বলেন যে নিরাপত্তা পরিষদে যারা ভাষণ দিয়েছেন তাঁরা সকলেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেছেন এবং আমেরিকার কর্মকাণ্ডকে ভুল বলে উল্লেখ করেছেন। নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের হুমকিকে রুহানি নাকচ করে দেন। চীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভিযোগ নাকচ করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে চীন নাক গলানোর চেষ্টা করছে। চীনের কোনো কোনো সংবাদ মাধ্যমে এরকম কথাকে তাদের ভাষায় পাগলামি কথাবার্তাই বলছে। অন্যরা বলছে এ হচ্ছে তাঁর প্রচার অভিযানের কৌশল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যতিক্রমী প্রকাশ্য দোষারোপ করেন। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্রুত এর বিরোধিতা করেন এবং অস্বীকার করে বলেন যে চীন কোনো দেশেরই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আজ বেইজিংয়ে সংবাদদাতাদের নিয়মিত অবহিতকরণের সময় পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং ওই মন্তব্যগুলোর পুনরাবৃত্তি করেন। তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় জানে কোন দেশ অন্য দেশের বিষয়ে সবচাইতে বেশি হস্তক্ষেপ করে। গেং বলেন আমরা যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি চীনের বিরুদ্ধে এ ধরনের অব্যাহত সমালোচনা ও অপবাদ দেওয়া যেন বন্ধ করে। গেং আরও বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উভয় দেশের জনগণের মৌলিক স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে এরকম ভুল শব্দ ও কাজ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে। ট্রাম্প তাঁর মন্তব্যে বলেছিলেন যে চীন তাঁর সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি বলেন আমি কিংবা আমরা জয়ী হই সেটা তারা চায় না, কারণ আমি হচ্ছি প্রথম প্রেসিডেন্ট যে বাণিজ্যের ব্যাপারে চীনকে চ্যালেঞ্জ করল। বাংলাদেশে যে ডিজিটাল সিকিউরিটি আইন পাশ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। ওদিকে বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেছেন ডিজিটাল সিকিউরিটি আইনের সঙ্গে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
অতি সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন এবং এর 10টি সদস্য দেশের রাষ্ট্রদূতদের স্বাক্ষরিত লিখিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই আইন ও এর অনেক ধারা স্বাধীন মত প্রকাশ ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকা পালনে অযাচিতভাবে এবং ব্যাপক মাত্রায় বাধাগ্রস্ত ও সীমাবদ্ধ করবে। এই আইন গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতাকে দমন এবং এর স্বাধীন চর্চাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। তারা এই আইনকে মানবাধিকারের বৈশ্বিক ঘোষণা এবং বাংলাদেশের সংবিধানের সাথে সংগতিপূর্ণ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ছাড়াও ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন সহ 10টি দেশের রাষ্ট্রদূতগণ স্বাক্ষর করেছেন। এদিকে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হকিনু ডিজিটাল সিকিউরিটি আইন সম্পর্কে বলেন,
ডিজিটাল নিরাপত্তা আইনটা গণমাধ্যম বা সাংবাদিকদের স্বাধীনতার হস্তক্ষেপ করার কোন আইন না, এটার সঙ্গে সাংবাদিকদের কোন সম্পর্ক নাই।
এক অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সাংবাদিকগণ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে দুজন নৌসেনা বঙ্গোপসাগরে মহড়ার সময় প্রাণ হারান, এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বঙ্গোপসাগরে প্রশিক্ষণ মহড়ার টেস্ট ফায়ারিংয়ের সময় নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। কার্তুজের বক্স বিস্ফোরণে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে এ ঘটনা ঘটে, এতে আরও 6 নৌসেনা আহত হন। আইসপিআর জানিয়েছে নৌবাহিনী একটি জাহাজে গভীর সাগরে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। অস্ত্র তাক করে অনুশীলনের সময় গোলাবারুদের বাক্স বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছে যে সেদেশের বৈবাহিক সম্পর্কের বাইরে অন্য কারো সঙ্গে সহমতের ভিত্তিতে যৌন মিলন অপরাধ বলে গণ্য করা হবে না। সুপ্রিম কোর্টের এই রায়ের কারণে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের সেই আইনটি বাতিল হয়ে গেল, বিশেষত যা নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক ছিল। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
সুপ্রিম কোর্ট বলেছে, কোনো বিবাহিত নারীর সঙ্গে যৌন সংসর্গ করা মানে অপরাধ নয়। পরকীয়া আইন ধরেই নেয় স্বামী ও স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বস্ত হবে, এটা আসলে মানুষের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করা। পুরুষ ও নারীর এক্ষেত্রে সমান ভূমিকা, তাই আইন কোনো লিঙ্গ বৈষম্য করতে পারে না। যে আইন নারী ও পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করে তাকে সংবিধান মান্যতা দেবে না। যৌন স্বাধীনতা নারীর অধিকার, নারীর যৌন স্বাধীনতার সঙ্গে আপোষ করা যায় না। আপোষ করা হয় কারণ আমাদের সমাজ পিতৃতান্ত্রিক, কোনো রকম শর্ত তার উপর আরোপ করা যায় না। এ বিষয়ে একজন সমাজকর্মী মিঠু দাস বলেন,
অন্যায় না, সামাজিক দিক থেকে এতদিন যেটাকে সেভাবে অপরাধের অপরাধী করে তুলতো সবাইকে, আজকে সেটাতে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিল যে এটা অন্যায় হতে পারে কিন্তু এটা অপরাধ নয়।
সুতরাং ধরেই নেওয়া যায় এখন থেকে আরেকটি অপরাধমূলক যে বৈষম্য করা হতো নারী ও পুরুষের প্রতি সেটা ঘুচে যাবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সেনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জ্যাক গ্রাজলি ব্রেট ক্যাভেনর বিরুদ্ধে যৌন নিপীড়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অভিযোগের শুনানি শুরু করেছেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারক মনোনয়ন প্রার্থী ক্যাভেনকে সমর্থন করেন এবং এই অভিযোগ আগে প্রকাশ না করার জন্য ডেমোক্রেটদের দোষারোপ করেন। তিনি বলেন, FBI তাদের 6 রিপোর্টের কোনোটিতেই তাঁর কোনো অন্যায্য যৌন আচরণের বিষয়ে কিছু বলেনি। গ্রেসলি কমিটির র্যাঙ্কিং ডেমোক্রেট ডায়ান ফাইনস্টাইনকে এই বলে দোষারোপ করেন যে জুলাই মাসে ক্রিস্টির ব্লাজি ফোর্ডের কাছ থেকে তিনি যে সব অভিযোগ পেয়েছিলেন তা তিনি প্রকাশ করেননি। সেনেটে ফোর্ড ক্যাভেনর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন যখন তারা তাদের কৈশোরে ছিলেন সেই সময়ে। ক্রিস্টিন ব্লাজি ফোর্ড ওই কথিত ঘোষণার বিবরণ দিচ্ছেন যাতে বলা হয়েছে তারা উভয়ই হাই স্কুলে পড়ার সময় ক্যাভেনর তাঁর প্রতি যৌন অসদাচরণ করেন। পূর্বপ্রস্তুত উদ্বোধনী মন্তব্য যা বুধবারই প্রকাশিত হয়। সেখানে ফোর বলেন যে ১৯৮২ সালের ওই ঘটনায় বিস্তারিতভাবে তুলে ধরেন, যেখানে তিনি দাবি করছেন যে বাচ্চত মাতাল অবস্থায় ক্যাভানাও এবং তার বন্ধু মার্ক জজ তাকে ধাক্কা দিয়ে একটি ঘরে নিয়ে যান, দরজা বন্ধ করে দেন এবং তার উপর যৌন নিপীড়ন চালান। ওই বিবৃতিতে তিনি বলেন যে ভয়ে এবং লজ্জায় তিনি এই ঘটনা কাউকে জানাননি এবং বহু বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তিনি তার স্বামী এবং থেরাপি সেশনগুলোতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। দক্ষিণ সুদানের নেত্রীরা নির্বাহী পদে পূর্ব প্রতিশ্রুতি দেয়া ৩৫% নিয়োগ নারীদের দেওয়ার আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট সালভা কির কাছে। মঙ্গলবার প্রেসিডেন্ট সালভা কির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কমিটিতে ১০ জনকে নিয়োগ দেন, যার মধ্যে রয়েছেন একজন মাত্র নারী। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনারা শুনছেন আমাদের বাংলা অনুষ্ঠান মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার ১৫৭৫ কিলোহার্টজ এবং ফেসবুকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কে আছেন। তিনি আজ জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মব্যস্ত সফর নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ।
বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করবেন বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানেরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বুধবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কর্মকর্তাদের বৈঠক সম্পর্কে ব্রিফিং করতে গিয়ে এই তথ্য জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তারা বলেন, সার্বিকভাবে সবাই আশা প্রকাশ করেছেন যে বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে এবং শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবার বহাল হবেন। বুধবার তাঁর সাথে যাদের সাক্ষাৎ হয় তাদের ভেতর রয়েছেন এস্তোনিয়ার প্রেসিডেন্ট, UNHCR এর প্রেসিডেন্ট, ইউনিসেফের নির্বাহী পরিচালক, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষদূত ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতি নিরসনে প্যারিস চুক্তি মেনে চলতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার জাতিসংঘে বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ভেতর বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে বাংলায় তার ভাষণ দেবেন। এই ভাষণে রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার এশিয়া কাপের খেলায় বাংলাদেশ দলের পাকিস্তানকে হারানোর খবর পেয়ে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি এই অসাধারণ বিজয়ের জন্য বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানান। শেখ হাসিনা তার সফর সঙ্গে সাংবাদিক ও কর্মকর্তাদের সাথে খুনসুটি করে বলেন, কেন আমাকে এই খেলা দেখতে দেওয়া হলো না? আগামীকাল তার ৭২তম জন্মদিন নিউ ইয়র্কেই পালিত হবে। আকবর হায়দার কিরণ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপীর বিপক্ষে কথা বলেন এবং দেশপ্রেমকে অগ্রাধিকার দেন। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের বিপরীতে ট্রাম্পের বক্তব্য ছিল অত্যন্ত ধারালো। সদস্য দেশগুলোর প্রতি বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো দ্বারা শাসন থেকে নিজেদের রক্ষা করতে আহ্বান জানান তিনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস তার বক্তব্যে বিশ্ব নেতাদের বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান। হোয়াইট হাউসের প্রতিনিধি প্যাটসি ওয়েদা কুসওয়ারার প্রতিবেদন নিয়ে ভয়েস অফ আমেরিকার মিলেনা জোর্সকেভাক একটি রিপোর্ট করেছেন, বাংলা রূপান্তরটি পড়ে শোনাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের সামনে বিশ্বের সবচাইতে ক্ষমতাধর জাতির নেতা ঘোষণা দিলেন দেশপ্রেম সবার আগে। তিনি আরও বললেন,
We reject the ideology of globalism and we embrace the doctrine of patriotism. Around the world, responsible nations must defend against threats.
আমরা বিশ্বব্যাপীর মতাদর্শ প্রত্যাখ্যান করি এবং দেশপ্রেমের মতবাদকে অগ্রাধিকার দিয়ে আলিঙ্গন করি। দায়িত্বশীল দেশগুলোর প্রয়োজন সব ধরনের হুমকি থেকে সার্বভৌম ক্ষমতাকে বাঁচানো, যে কোনো ধরনের বলপ্রয়োগ এবং কর্তৃত্ব থেকে নিজেদের রক্ষা করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন, যেখান থেকে তিনি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছে মানবাধিকার পরিষদ এবং আবাসন বিষয়ে বিশ্বব্যাপী চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় বক্তব্য ছিল যুক্তরাষ্ট্রকে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়ার বিষয়ে, যা সাবেক প্রেসিডেন্ট ওবামার নীতির বিপরীত। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ এবং প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে এনেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থা দক্ষিণ আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি এবং দক্ষিণ অতলান্ত চুক্তি সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকি দেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়শই নেটোর মতো বিভিন্ন আন্তর্জাতিক জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপারে নানা ধরনের সাহায্য নেওয়ার কথা বলে এসেছেন এবং এই বিষয়ে রিপোর্ট করেছেন আমাদের আরেকজন প্রতিনিধি। এবার শোনাচ্ছি।
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবার কয়েক মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখোমুখি হন। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে বলেন,
My administration has accomplished more than
দু বছরের কম সময়ে আমার প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রশাসনের চাইতে বেশি সফলতা দেখিয়েছে। ভাষণের প্রতিক্রিয়া শুনবার পর মুখে কিছুটা হাসি রেখে তিনি বলেন, আমি যদিও প্রতিক্রিয়া আশা করিনি, তবে সেটাও ঠিক আছে। গত বছরও প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বায়নের চাইতে দেশাত্মবোধকে মহিমান্বিত করার প্রয়াস নিয়েছিলেন, তবে আন্তর্জাতিক সমাজের কতিপয় নেতা তা মেনে নিতে পারেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর ভাষণে বলেন, যেসব দেশ প্যারিস আবহাওয়া চুক্তি মেনে নেবে না, তাদের সঙ্গে যেন ব্যবসা চুক্তি না করা হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ইমানুয়েল ম্যাক্রোঁ ফরাসি ভাষায় বললেন, যেসব দেশ প্যারিস চুক্তির প্রতি শ্রদ্ধা না দেখায়, তাদের সঙ্গে আমরা আর কোনো ব্যবসা চুক্তি সম্পাদন করব না। প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণের আগে ইরানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তাদের সঙ্গে দেখা করবার আগে ইরানকে তাদের মনোভাব পরিবর্তন করতে হবে। তারা বৈঠকে আগ্রহী, তবে মনোভাবের পরিবর্তন না হলে কোনো বৈঠক নয়। তাদের কোনোই বিকল্প নেই, বৈঠক তারা চায়। ইরানের সঙ্গে আমরা ভালো একটা বন্ধুত্ব গড়তে চাই। ইরানের প্রেসিডেন্টও তার বক্তব্য রাখেন হাসান রুহানি।
আমি
দায়িত্বহীন ভাষায় এখানে এবং এই রাজ্যে আমার বক্তব্য পেশ করছি। আন্তর্জাতিক নিরাপত্তার মতো বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো ছেলে খেলার বিষয়বস্তু নয়। তিনি বলেন, জাতিসংঘ সংস্থা যুক্তরাষ্ট্র প্রশাসনের কোনো অংশ নয়। শুক্রবার অবধি এ সপ্তাহের জাতিসংঘের আলাপ আলোচনা অব্যাহত থাকবে। আগামী দু একদিনে উত্তর কোরিয়া ও পরমাণু অস্ত্র প্রসার নিয়ে আলোচনা হবার কথা রয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর খুন, ধর্ষণ, নির্যাতনকে গণহত্যা ধরে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচারের পরামর্শ দিয়েছেন ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর গ্রেটা ভ্যান সিস্টারেন ও যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন পম্পার। কংগ্রেশনাল প্যানেলের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে উপস্থিত ছিলেন সেলিম হোসেন। তিনি জানাচ্ছেন বিস্তারিত।
বুধবার কংগ্রেসের রেভার্ন ভবনে অনুষ্ঠিত জেনোসাইড অ্যাগেনস্ট দ্য বার্মিজ রোহিঙ্গা শিরোনামে অনুষ্ঠিত শুনানিতে গ্রেটা ভ্যান সাস্টারেন এবং স্টিফেন পম্পার দুজনই বলেন, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবেতর অবস্থায় থাকা রোহিঙ্গা শরণার্থীরা মানব পাচার, নির্যাতন এবং জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হবার আশঙ্কার মধ্যে রয়েছেন। রিপাবলিকান আইন প্রণেতা এবং কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাড রয়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানির উদ্বোধনী বক্তব্যে অ্যাড রয়েস বলেন,
For more than three decades, the government of Burma has systematically denied the Rohingya people even the most basic of human rights. Add to that no access to education, no access to health care.
তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে বার্মার সরকার কৌশলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি এড়িয়ে চলছে, এমনকি তাদের মৌলিক অধিকার পর্যন্ত নিশ্চিত করেনি, তাদেরকে শিক্ষা ও স্বাস্থ্য সেবা দেয়া হয়নি। গত বছর থেকে তাদের উপর অত্যাচার নতুন মাত্রা পেয়েছে। জঙ্গি দমনের নামে বর্মিজ সেনাদের অত্যাচারের ভয়ে 7 লক্ষ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়েছে প্রাণ বাঁচাতে। ডেমোক্রেট আইন প্রণেতা এলিয়ট এঙ্গেল, যিনি কমিটির র্যাঙ্কিং মেম্বার, বলেন ট্রাম্প প্রশাসনের সমালোচনা করতে হয় আন্তর্জাতিক অপরাধ আদালতকে খাটো করে দেখার বিষয় নিয়ে।
First of all, the United States should advocate for the UN Security Council to refer this case to the ICC. Instead, the president went in front of the world yesterday and trashed the ICC.
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে মিয়ানমারের মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলবার বিষয়ে দেনদরবার করা। তার বদলে প্রেসিডেন্ট বিশ্বের কাছে আইসিসি নিয়ে প্রশ্ন তুলেছেন। মিয়ানমারের ওই অপরাধকে মানবতার বিরুদ্ধে অপরাধ গণহত্যা হিসেবে ধরে তা আইসিসিতে তুলতে হবে, কারণ যুদ্ধ অপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার বিচার ওই আদালতই করে থাকে। গ্রেটা ভ্যান সাস্টারেন বলেন, তিনি গত এক বছরে চারবার কক্সবাজারের শরণার্থী শিবিরের বিভিন্ন স্থান সফর করেছেন। সেখানকার পাহাড়ি ঢালে সাময়িকভাবে খড়কুটো দিয়ে তৈরি করা কুড়েতে থাকা মানুষের দুরবস্থার চিত্র দেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। ভ্যান সাস্টারেন বলেন,
And I returned with VOA Director Amanda Bennett again to the refugee camp in June of 2018. And as you saw in the video, in June, the monsoon season just devastated the camps. Shelters slipped away in mudslides, walls collapsed.
বলেন, আমি গত জুন মাসে ভয়েস অফ আমেরিকার পরিচালক অ্যামান্ডা বেনেটের সঙ্গে শরণার্থী শিবির সফর করেছি। ঝড় বৃষ্টির মৌসুমে পাহাড়ি খাদে থাকা ওইসব কুড়ে ঘরের অবস্থা অত্যন্তই নাজুক। ভূমিধসের আশঙ্কায় সার্বক্ষণিকভাবে শঙ্কিত রোহিঙ্গা শরণার্থীরা। পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। 800,000 মতো রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে এইসব শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। গ্রেটা ভ্যান সাস্টারেন বলেন,
These people are forgotten, they're stateless, they're homeless, they're nameless. In Myanmar, the government has rejected the use of the term Rohingya. The Rohingya are non-people.
তিনি বলেন, এই মানুষগুলো নিগৃহীত জনগোষ্ঠী, ওদের কোনো ঠিকানা নেই, নাম নেই। যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ভ্যান সাস্টারেন আবেদন জানান, রোহিঙ্গাদের জন্য একটি শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করা উচিত। তিনি বলেন,
Left in these camps long term they will lack economic opportunity, be targets for human trafficking or exploitation or violent extremism.
তাদেরকে যদি দীর্ঘ সময় ধরে ওইসব শরণার্থী শিবিরে থাকতে হয়, তবে তারা অর্থনৈতিক সংকটে তো পড়বেই, উপরন্তু তারা মানব পাচারের শিকার হবে, নানা ধরনের নির্যাতন এবং জঙ্গিবাদের শিকারে পরিণত হতে পারে। 2017 সালের 25 আগস্টের পর থেকে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা এর আগে 2016 সালে তাদের উপর ঘটানো আরেক অভিযানে আসা রোহিঙ্গাদের সঙ্গে শরণার্থী শিবিরে যুক্ত হয়েছেন। বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের ওই অভিযানকে জাতিগত পরিচ্ছন্নতা অভিযান বলে আখ্যা দেওয়া হয়েছে। মিয়ানমার সরকারের পক্ষ থেকে বরাবরই ওই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। তারা বলেছেন, মিয়ানমারের ওই সেনা অভিযান চালানো হয়েছিল জঙ্গিদেরকে নির্মূল করতে। তবে সাম্প্রতিক জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী এটি পরিষ্কার হয়েছে যে মিয়ানমার সেনারা রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের উপর নির্মম অত্যাচার করেছে। ভ্যান সাস্টারেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাংবাদিকদেরকে যেতে দেয়া হয় না।
I had the ambassador from Myanmar to the United States on my VOA show and he said that he would take me. I'm still waiting because I would like to go into the Rakhine state, but there's a reason why those two reporters who were from Reuters are spending 7 years in prison and that's because
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে মিয়ানমারের রাষ্ট্রদূত আমাকে বলেছেন তিনি আমাকে সেখানে নিয়ে যাবেন। আমি অপেক্ষায় রয়েছি, সেখানে আমি যেতে চাই। সেখানে কেন দুই রয়টার সাংবাদিককে 7 বছরের জেল দেওয়া হলো বুঝতে পারছি না। তবে কি তারা রোহিঙ্গা নির্যাতন, গণকবর এসব নিয়ে রিপোর্ট করেছিল বলে? সেখানকার সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ সেনাদের হাতে। মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়েই শুধু নয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ প্রয়োগ করতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে, এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ স্বীকারে তাদেরকে বাধ্য করতে হবে। এমন কথা বলেন ভ্যান সাস্টারেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন পম্পার তাঁর রিপোর্টে বলেন, যুক্তরাষ্ট্র সরকারের উচিত মিয়ানমারের উপর সত্যিই চাপ প্রয়োগ করে ওই অপরাধের দায় স্বীকার করতে বাধ্য করা।
Congress can send a signal of support by sending a delegation to visit Rohingya refugees in their camps. It can ensure that the United States is funding humanitarian and development assistance at generous levels. It can fund efforts that
তিনি বলেন, কংগ্রেসের পক্ষ থেকে কক্সবাজার শরণার্থী শিবিরে থাকা মানুষের অবস্থা দেখার জন্য একটি দল পাঠানো যেতে পারে, যাতে করে মিয়ানমারের কাছেও একটি বার্তা যায় যে যুক্তরাষ্ট্র কংগ্রেসে রোহিঙ্গাদের নিয়ে কথা বলছে, শরণার্থীদের সহায়তার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের উচিত মানবিক সহায়তা নিশ্চিত করা, শরণার্থীদের জন্য অর্থ সহায়তা বাড়ানো, উন্নয়ন সহায়তা বাড়ানো যতটা বেশি পরিমাণে সম্ভব। একই সাথে ওই বর্বরতার জন্য দায় স্বীকার করার জন্য মিয়ানমারের উপর চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। ভ্যানসেস্টেন এবং স্টিফেন পম্পারের রিপোর্টের উপর শুনানিতে উপস্থিত থাকা আইন প্রণেতারা তাদেরকে প্রশ্ন করেন মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হওয়া বিভিন্ন ঘটনা নিয়ে মন্তব্য করেন। আইন প্রণেতা ইলেনা রস লেটিনেন বলেন,
was the easing and lifting of economic pressure and sanctions against Burma's military regime a case of wishful thinking, and how can we make sure we don't make this mistake?
তিনি বলেন, তাদের উপর অর্থনৈতিক চাপ বন্ধ করা এবং মিয়ানমার সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া কি ভালো সিদ্ধান্ত কিনা, আর তাতে যে আরেকটি ভুল হবে না তারই বা নিশ্চয়তা কি? ভ্যান সাস্টারেন এই প্রশ্নের জবাবে বলেন, এই মুহূর্তে গণতন্ত্রের প্রতি কাউকে আকৃষ্ট করবার জন্য এটি ভালো একটি চিন্তা হতেও পারে।
At the time that the sanctions are being considered for lifting and that they're actually lifted, I thought it was a good idea. I think we'll try anything, encourage anyone to be...
তিনি বলেন, আমি মনে করি গণতন্ত্রের প্রতি আকৃষ্ট করবার জন্য এটি একটি ভালো চিন্তা। আমি মনে করি এর মধ্যে দিয়ে মিয়ানমারে গণতন্ত্র আসতেও পারে। ক্যালিফোর্নিয়া আইন প্রণেতা নর্মা টরেস বলেন,
And I think where is the responsibility? Where does China stand on this? Are they just being complicit by supplying the weapons that are going into...
তিনি বলেন, আমার প্রশ্ন এর দায় কোথায়, চীনের অবস্থান কি? তারা কি সেনাবাহিনীর কাছে অস্ত্র সরবরাহ করেই খান্ত? চীনের অস্ত্র বর্মিজ সেনারা ব্যবহার করছে এমন কথা শোনা গেছে, তাহলে বার্মার ব্যাপারে চীনের সম্পৃক্ততা কি? আর চীন চাইলে কি বর্মিজ সেনাদের নীতিমালায় প্রভাব ফেলতে পারে না? ওই প্রশ্নের উত্তরে ভ্যান সাস্টারেন বলেন,
In terms of China arming them, I'm just learning that here. I didn't know that, but a lot of the destruction I saw didn't take any weapons. It took a match, it took a machete, and it took raping women and putting fear. So a lot of that, the question is whether China would
show this sort of China তাদেরকে অস্ত্র দিচ্ছে এমন কথা আমিও শুনেছি। আমি নিশ্চিত জানি না, তবে অনেক ধ্বংসযজ্ঞে সেখানে অস্ত্র লাগেনি, ধারালো অস্ত্র দিয়েই করেছে তারা। নারী ধর্ষণ কিংবা ভীতি সঞ্চারের মতো ঘটনায় তো আর অস্ত্র লাগে না। ফলে অনেক প্রশ্নই জাগে যে চীন তাদের নৈতিক নেতৃত্ব দিয়ে এগিয়ে আসবে কিনা, মিয়ানমার সেনাবাহিনীকে বলবে কিনা এসব বন্ধ করতে। মিয়ানমারের নেত্রী অং সান সু কির ভূমিকা এবং তার নোবেল পুরস্কার রাখা না রাখা নিয়ে প্রশ্ন করেন নর্মা টরেস।
I think that we can all agree that Aung San Suu Kyi has failed to stand up against the Burmese military. She's failed to stand up for these children. She's failed to stand
up. নর্মা বলেন, আমি জানি সু কি ব্যর্থ হয়েছেন মিয়ানমার সেনাদের কার্যক্রম থামাতে, নারীদের মানবাধিকার রক্ষায়। নোবেল কমিটি পুরস্কার হয়তো প্রত্যাহার করে নেবে না, তার জন্য কি করা যায়? আর এই প্রশ্নের উত্তরে ভ্যান সাস্টারেন বলেন,
I don't know, so I'm going to duck that question. I just know that she won't even say the word Rohingya, and that she identifies about 26.
তিনি বলেন, আমি জানি না কি হবে। তিনি তো রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন না, রোহিঙ্গাদেরকেই তিনি সন্ত্রাসী বলে আখ্যা দেন। একজন আইন প্রণেতা তার মন্তব্যে বলেন, সুকির নোবেল পুরস্কার প্রত্যাহার করা বা নোবেল পুরস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে না পারলেও অন্তত কংগ্রেশনাল মেডেলের বিষয়টি তো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ করার সামর্থ্য রয়েছে। শুনানিতে মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ দেওয়া দরকার বলে সকলেই মত দেন। সবাই একমত হন যে জাতিসংঘ তথ্য অনুসন্ধান দলের তথ্যে রাখাইনে গণহত্যার প্রমাণ মিলেছে। তারা বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এই সংকটের সমাধান করতে পারে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইতিমধ্যেই $185 মিলিয়ন বা $18,50,00,000 বরাদ্দ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রিপাবলিকান আইন প্রণেতা এবং কংগ্রেসে পররাষ্ট্র বিষয় কমিটির চেয়ারম্যান এড রয়েস শুনানিতে বলেন, তিনি ওই শুনানির রিপোর্ট এবং প্রশ্ন উত্তরের ভিত্তিতে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর খুন, ধর্ষণ, অত্যাচার, নির্যাতনের বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করবেন। শুনানিতে পররাষ্ট্র বিষয়ক কমিটির বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের সুপ্রিম কোর্ট বলেছে আদালতের কার্যবিবরণী সরাসরি দেখা যাবে অনলাইন বা টিভির পর্দায়। এই নিয়ে কলকাতায় পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে এখন স্টুডিও থেকে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। বলা হচ্ছে যে এটা একটা যুগান্তকারী রায় এবং আদালতের কার্যবিবরণী সরাসরি দেখা যাবে অনলাইন বা টিভির পর্দায়। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার ভিত্তিতে এ রায়টি দিয়েছে। এ নিয়ে কথা বলছি এখন পরমাশিস ঘোষ রায়ের সাথে সরাসরি টেলিফোনে। পরমাশিস, আদালতের ভেতর থেকে এই যে লাইভ সম্প্রচার করার বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিল, এর কারণটি কি?
কারণ হিসেবে আমরা যেটা জেনেছি সুপ্রিম কোর্ট মারফতে উল্লেখ করা যেতে পারে, এরকম ভাবে বলা যায় যে লাইভ সম্প্রচারের বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং এবং এক আইনের ছাত্র স্নেহিল ত্রিপাঠি এবং রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টার ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড সিস্টেমেটিক চেঞ্জ বলে একটি সংগঠন। তাদের যে জনস্বার্থ মামলা করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে এই রায় গতকাল দেশের শীর্ষ আদালত দিয়েছেন। আসাম
এই রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টকে কি কেউ কোনো গাইডলাইন দিয়েছিলেন বা পরামর্শ দিয়েছিলেন?
হ্যাঁ অবশ্যই, ঠিক এটা যেটা সুপ্রিম কোর্ট নিজেই জানিয়েছে যে গত জুলাইয়ে এক শুনানিতে বিচারপতি দীপক মিত্র বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিচার সংক্রান্ত বিষয়ে সাধারণ নাগরিককে অবগত করা যেতে পারে। তিনি সেটা গত জুলাইয়ের এই সংক্রান্ত মামলারির এক শুনানির সময় বলেছিলেন। এমনকি মামলাকারীরাও বিভিন্ন মামলার বিষয়ে এই বিষয়টি চালু থাকলে জানতে পারবেন বলে এটা দীপক মিত্র সেই শুনানির সময় অবগত করেছিলেন। এরপর গত ২৪শে আগস্ট কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল পাইলট প্রজেক্ট হিসেবে শুধুমাত্র প্রধান বিচারপতির এজলাসে মামলাগুলি লাইভ স্ট্রিমিং এর পরামর্শও দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন পাইলট প্রজেক্ট সফল হলে আগামী দিন সব আদালতে এই প্রকল্প চালু করা যেতে পারে। এর থেকেই আমরা ধরে নিতে পারি যে গতকালের এই রায় বোধ হয় সেই কারণেই হয়ে গেছে, মানে ঘটল।
এই বিষয়টি নিয়ে কোনো কি আপনি কোনো আইনজীবীর সাথে কথা বলেছেন, তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন?
আমাদের সুপ্রিম কোর্টের এই বিষয়টি যে গতকাল যে রায় দিয়েছে লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে, কলকাতা হাইকোর্টের একজন অন্যতম বিচারপতি আছেন রাজশ্রী রায়চৌধুরী, তার যে মত বা মন্তব্য, তিনি বলেছেন ভারতের মতন গণতান্ত্রিক দেশের একটা প্রথম স্তম্ভ হচ্ছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। তারা যখন বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এই জাতীয় একটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তো সেক্ষেত্রে একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে এবং একজন আইনের লোক হিসেবে তিনি সবসময় এটা সমর্থন করেন। কিন্তু তিনি একটা কথা অবশ্যই বলেছেন যে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আইনের কাজে এই লাইভ সম্প্রচারের কাজ যেন কোনো বিঘ্নিত না করে, এটা তার মন্তব্য বা বক্তব্য।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি এই বিষয়ে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
মানে আদালতের যে পর্যবেক্ষণ, মানুষকে আদালতের ভিতরে কি হচ্ছে তা সঙ্গে সঙ্গে জানতে দিন এবং জানতে দেওয়া উচিত। আদালত কক্ষে কি হচ্ছে তা সাধারণ মানুষেরও জানা উচিত বলে এটা সুপ্রিম কোর্টের নিজস্ব পর্যবেক্ষণ।
সব মামলার বিচার প্রক্রিয়ায় কি তাহলে লাইভ সম্প্রচার করা যাবে?
হ্যাঁ, সেইটার ব্যাপারে একটা গাইডলাইন অলরেডি দিয়েছে যে সেখানে বলা হয়েছে সংবেদনশীল মামলা যেমন ধর্ষণ, শারীরিক নিগ্রহ, পারিবারিক হিংসার ক্ষেত্রে লাইভ স্ট্রিম করতে হবে অত্যন্ত সাবধানে। এমনিতেই সমস্ত লাইভ স্ট্রিম করতে হবে 70 সেকেন্ড দেরিতে, যাতে আদালতের কাজ চলাকালীন কোনো আইনজীবী অবজ্ঞ আচরণ করে তা যেন পজ করে দেওয়া হয়।
আচ্ছা, শীর্ষ আদালত, দেশের ভারতের শীর্ষ আদালতের কি মত এই ব্যাপারে?
আদালতের যে মত বা মন্তব্য, লাইভ স্ট্রিমিং হলে বিচার ব্যবস্থায় আরো স্বচ্ছতা আসবে এবং জনতা জনস্বার্থে কাজে লাগবে। সেই সঙ্গে বিচারপতিরা বলেছেন লাইভ স্ট্রিমিং সবসময় প্রয়োজন, তাছাড়া আদালত থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং হলে নতুন প্রজন্ম এবং আইনের ছাত্ররা নতুন করে অনেক শেখার সুযোগ পাবে, আইনের ছাত্রদের কার্যবিবরণী সম্পর্কে অনেক অভিজ্ঞতা হবে বলে আদালতের মত।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
ভারতের সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে মুসলিম মসজিদ ইসলাম ধর্মের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা অপরিহার্য নয়। নামাজ যে কোনো জায়গায় আদায় করা যেতে পারে। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত।
1994 সালে এই একই বিষয়ে একটি মামলায় সুপ্রিম কোর্ট এই একই কথা বলেছিল। কয়েকটি মুসলিম সংগঠন সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। এবার সর্বোচ্চ আদালতের 3 সদস্যের ডিভিশন বেঞ্চের বিচারপতি অশোক ভূষণ ও প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতে সব ধর্মের সমান অধিকার রয়েছে, কোনো ধর্মকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে না, তাই মসজিদ নিয়ে যে রায় আগে দেওয়া হয়েছিল সেই রায় বহাল থাকবে। এই মামলার শুনানি 5 সদস্যের বেঞ্চে পাঠানোরও প্রয়োজন নেই। তৃতীয় বিচারপতি নাজির তাদের সঙ্গে একমত হননি। তিনি বলেন, মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিনা তা বিতর্কিত বিষয়, কাজেই এই মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানো উচিত। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা। নারী কণ্ঠ উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আপনারা খবরেই শুনেছেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তি ব্রেট ক্যাভানর শুনানি হচ্ছে এবং তার বিরুদ্ধে তিন নারী যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন। আজ নারী কণ্ঠে শুনবেন সে সম্পর্কে। এবং নিউজিল্যান্ডে নারীর ঐতিহাসিক ভোটাধিকারের 125তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে, সে বিষয়ে কিছু কথা। যুক্তরাষ্ট্র সেনেটের বিচার বিভাগীয় কমিটি থেকে গতকাল বুধবার বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে বিচারপতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী ব্রেট ক্যাভানর বিরুদ্ধে যৌন অসদাচরণের যে নতুন অভিযোগ এসেছে তারা তা তদন্ত করে দেখছে। আজ স্থানীয় সময় সকাল 10টায় সেনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান চক গ্রাসলি ব্রেট ক্যাভানর বিরুদ্ধে যৌন নিপীড়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অভিযোগের শুনানি শুরু করেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারক মনোনয়ন প্রার্থী ক্যাভানকে সমর্থন করেন এবং এই অভিযোগ আগে প্রকাশ না করার জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করেন। তিনি বলেন, এফবিআই তাদের 6টি রিপোর্টের কোনোটিতেই তার কোনো অন্যায্য যৌন আচরণের বিষয় কিছু বলেনি। গ্রাসলি কমিটির র্যাঙ্কিং ডেমোক্র্যাট ডায়ান ফাইনস্টাইনকে এই বলে দোষারোপ করেন যে জুলাই মাসে ক্রিস্টিন ব্লাজি ফোর্ডের কাছ থেকে তিনি যেসব অভিযোগ পেয়েছিলেন তা তিনি প্রকাশ করেননি। সেনেটে ফোর্ড ক্যাভানর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন যখন তারা তাদের কৈশোরে ছিলেন সেই সময়ের। ক্রিস্টিন ব্লাজি ফোর্ডের লিখিত বিবরণীতে বলা হয়েছে তারা উভয় হাই স্কুলে পড়ার সময় ক্যাভানো তার প্রতি যৌন অসদাচরণ করেন। পূর্বপ্রস্তুত উদ্বোধনী বক্তব্যে যা বুধবার প্রকাশিত হয়, ফোর্ড 1982 সালের ওই ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেছেন যেখানে তিনি দাবি করেছেন যে মাতাল অবস্থায় ক্যাভানো এবং তার বন্ধু মার্ক জজ তাকে ধাক্কা দিয়ে একটি ঘরে নিয়ে যান, দরজা বন্ধ করে দেন এবং তার উপর যৌন নিপীড়ন চালান। ওই বিবৃতিতে তিনি বলেন যে ভয়ে এবং লজ্জায় তিনি ওই ঘটনা কাউকে জানাননি এবং বহু বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তিনি তার স্বামী এবং থেরাপি সেশনগুলোতে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। ক্যাভানো, যিনি পৃথকভাবে সেনেটের আইন কমিটির সামনে সাক্ষ্য দেবেন, তিনিও আগে ভাগে তার উদ্বোধনী বিবৃতি প্রকাশ করেছেন। তিনি ফোর্ডের ওপর যৌন অসদাচরণের কথা এবং অন্যান্যদের অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেন এবং বলেন শেষ মুহূর্তে তার চরিত্রে কলঙ্ক মোচন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তি ব্রেট ক্যাভানর প্রতি প্রেসিডেন্ট জোর সমর্থন ব্যক্ত করেছেন, যদিও ক্যাভানর বিরুদ্ধে তিন নারী যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন। প্রেসিডেন্ট নিউ ইয়র্কে এ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেন। ট্রাম্প নিউ ইয়র্কে বলেন, ক্যাভানর বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক। ক্রিস্টিন ব্লাজি ফোর্ড এখনও সেনেটের বিচার বিভাগীয় কমিটিতে সাক্ষ্য দিচ্ছেন। ক্যালিফোর্নিয়ার মনস্তত্ত্বের অধ্যাপিকা ক্রিস্টিন ব্লাজি ফোর্ড ক্যাভানর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যে 36 বছর আগে তারা উভয় যখন হাই স্কুলে পড়তেন তখন ক্যাভানর তার প্রতি যৌন অসদাচরণ করেন। রবিবার রাতে প্রকাশিত নিউ ইয়র্কের পত্রিকায় বলা হয় যে দুই আমেরিকান সেনেটর এক মহিলার অভিযোগ তদন্ত করে দেখছেন যে ক্যাভানো ইয়েল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডরমিটরিতে একটি পার্টিতে যৌনাঙ্গ দেখিয়েছেন। 53 বছর বয়সী ডেবোরা রামিরেজ ওই অভিযোগ করেন। ব্রেট ক্যাভানো ওই অভিযোগ অস্বীকার করেছেন। সর্বসাম্প্রতিক অভিযোগে যিনি নাম প্রকাশ করেছেন তিনি হচ্ছেন জুলি সোয়েটনিক। তার আইনজীবী মাইকেল অ্যাভেনাটি বলেছেন, 1980 দশকে একটি পার্টিতে তিনি গণধর্ষণের শিকার হন, ক্যাভানো সেই বাড়িতে উপস্থিত ছিলেন। ব্রেট ক্যাভানো ওই অভিযোগ অস্বীকার করেছেন। ক্যাপিটল হিলে সেনেটে ডেমোক্র্যাট সংখ্যালঘু দলের নেতা চাক সুমার বলেছেন, ক্যাভানোর সরে দাঁড়ানো উচিত। তিনি বলেন, আমি মনে করি জজ ক্যাভানোর উচিত তার নাম প্রত্যাহার করা এবং প্রেসিডেন্টের উচিত তার নাম প্রত্যাহার করা যদি তিনি স্বেচ্ছায় তা না করেন।
যদি তা না হয় অন্তত শুনানি ও ভোট গ্রহণ স্থগিত করা হোক যতক্ষণ না FBI তা তদন্ত করে দেখবে। প্রেসিডেন্ট ট্রাম্প জাজ ক্যাভেনর প্রতি জোর সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমি জাজ ক্যাভেনকে চিনি, তিনি অসাধারণ ব্যক্তি, এরকম মানুষ পাওয়া যায় না, ডেমোক্র্যাটরা তার প্রতি অন্যায় আচরণ করছেন। শুনানি চলছে, নারী কণ্ঠে এ সম্পর্কে আপনাদের পরে বিস্তারিত জানাব। নারীর ঐতিহাসিক ভোটাধিকারের 125তম বার্ষিকী উদযাপন করছে নিউজিল্যান্ড। বিশ্বে এটি প্রথম দেশ যারা নারীর ভোটাধিকার নিশ্চিত করেন। সিডনি থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ফিল মার্সার আরও বিস্তারিত জানিয়েছেন। নিউজিল্যান্ডের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেছেন, দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সম অধিকারের জন্য ঊনবিংশ শতাব্দীর লড়াই এখনও অব্যাহত রয়েছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ওই দেশে নারী ও পুরুষের মধ্যে বেতন বৈষম্য গড়পড়তা 10%, আর যে মায়েরা কাজ করেন তাদের সঙ্গে পুরুষদের বেতন বৈষম্য 17%। এই 17%-এর ব্যবধানকে বলা হয় মাদারহুড পেনাল্টি, অর্থাৎ মাতৃত্বের শাস্তি। বিভিন্ন কর্পোরেশনে ঊর্ধ্বতন পদগুলোতে নারীদের উপস্থিতিও কম। নিউজিল্যান্ডে শীর্ষ 50টি কোম্পানিতে পরিচালকদের মাত্র 1/5 হচ্ছে মহিলা নির্বাহী কর্মকর্তা। 1893 সালের সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ড নির্বাচনী আইন অনুমোদন করে, যার অধীনে 21 বছরের বেশি বয়সী মহিলারা সংসদীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পায়। স্কুল, থিয়েটার, মিউজিয়াম এবং পাঠাগারগুলোতে মহিলাদের ভোটাধিকারের প্রথম আইন উদযাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভা করে। আরও সমতা কিভাবে অর্জন করা যায় তা ছিল আলোচনার বিষয়। বহু বছর আগে যারা ওই মৌলিক পরিবর্তন এনেছেন সংসদে তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী আর্ডেন। তিনি বলেন, প্রথম এবং সর্বাগ্রে যে মহিলার ওই পরিবর্তনে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি সম্মান। কেট শেপার্ড ও মার্গারেট সি ব্রাইট থেকে শুরু করে 25,000 মহিলা যারা 1893 সালে ওই আবেদনপত্রে সই করেছেন। আমি প্রস্তাব দিচ্ছি যে নিউজিল্যান্ডের নারীরা বিশ্বে প্রথম ভোটাধিকার পেয়েছেন তার 125তম বার্ষিকী উপলক্ষে, এবং নিউজিল্যান্ডের গণতন্ত্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এ মহিলাদের অবদান উদযাপন করা হোক এই সংসদে। নিউজিল্যান্ডের সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিত্ব করে সেরকম একটি ইউনিয়ন সমবেতনের জন্য ধর্মঘট করে। নিউজিল্যান্ডের 40% আইন প্রণেতা হচ্ছে মহিলা, কিন্তু সরকারের মন্ত্রী পরিষদের 1/3 কম হচ্ছে নারী।
এবার খেলার খবর জানাচ্ছেন আহসানুল হক।
আজকে খেলার খবরে রয়েছে ক্রিকেট এবং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলতে যাচ্ছে ভারতের বিরুদ্ধে শুক্রবার, এবং সেই খেলা শেষ পর্যন্ত কি ফলাফল হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি দর্শক। আজকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর। রবিন ভাই কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
ভালো আছি। বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে যাচ্ছে এবং তারপর ধীরে ধীরে বাংলাদেশ পাকিস্তানকে ধরাশায়ী করল এবং ফাইনালে উন্নীত হলো, এই খেলাটি যেভাবে বাংলাদেশ খেলেছে, প্রথমে ব্যাটিং বিপর্যয় এবং সেটি কাটিয়ে ওঠা, এবং তারপর ক্রমশ বোলিংয়ে পাকিস্তানকে কাবু করে ফেলা, এই খেলাটি দেখে আপনার কি মনে হয়েছে?
আমার মনে হয়েছে যে এই ধরনের খেলা বাংলাদেশ সাধারণত পাকিস্তানের সাথে ট্রেডিশনালি ভালো খেলে আসে, তবে এই খেলাতে তো তামিমও ছিল না, সাকিবুল হাসানও ছিল না, দুইটা মেইন ব্যাটসম্যান যারা আমরা বলে থাকি যে বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান, এবং এই দুই ব্যাটসম্যানে কেউ ছিল না, এবং দুইজনেই কিন্তু আহত, ইনজার্ড। এটা কিন্তু সাইকোলজিক্যালি খুব এফেক্ট করে, অন্য কারণে যদি খেলা না হয় সেটা অন্য ভিন্ন ব্যাপার, কিন্তু এই কারণে খেলতে পারলো না, এটা মানে একটা রিয়েলি সাইকোলজিক্যাল ডিসঅ্যাডভান্টেজ। তা সত্ত্বেও আমরা যা দেখেছি যে সবসময় যে প্লেয়ার বাংলাদেশকে উদ্ধার করে আসছে মুশফিকুর রহিম, সত্যি আমরা কৃতজ্ঞ, মানে দেশ হিসাবে আমরা সবাই বলতে পারি যে আমরা তার অনবদ্য ব্যাটিং এ আমরা সত্যি ইমপ্রেসড। তার এক সময় মনে হয়েছিল, আমার মনে আছে, সে যখন ক্রিকেটে খেলতে আসে তাকে, সে যখন খালেদ বাসু পাইলটকে রিপ্লেস করে, অনেকে তার ব্যাটিং নিয়ে একটু প্রশ্ন করছিল, কিন্তু তার ব্যাটিংই তাকে উদ্ধার করেছে, এবং সে এখন আমরা যেটা বলে থাকি রান গেটিং মেশিন হিসেবে দাঁড়িয়েছে। শুধু তাই না, মুশফিকুর দা দেখিয়েছে যে সে ইজ কেপেবল অফ বিং দ্য ক্রাইসিস ম্যান, আর তার সাথে জুটি বেঁধেছে একটা নবাগত প্লেয়ার মোহাম্মদ মিথুন, নবাগত বলছি বিকজ হি ইজ রিলেটিভলি নিউ, আর এই দুইজন মিলে যেভাবে উদ্ধার করেছে সত্যি সেটার প্রশংসনীয়,
এবং পরবর্তীতে মাহমুদুল্লাহ এসেও কিছুটা সাহায্য করেছে।
রাইট, পরে তো আমরা দেখেছি মাহমুদুল্লাহ সবসময় ভালো খেলে আসছে, যে কোনো পজিশনে দেন ভালো খেলে আসছে। আমরা সবসময় বলে আসছি যে তাকে আরো উঁচুতে খেলানো হোক, তবে ইমরুল মাঝখানে গত ম্যাচে স্কোর করাতে এখন মাহমুদুল্লাহ তার সাথে জুটি বেঁধেছে, এখন তার সত্ত্বেও মাহমুদুল্লাহ তারপরও 30 রান করেছে। তো এই সব মিলে মিশে মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং সত্যি উন্নত ধরনের ছিল।
গতকাল আমরা আরেকটা জিনিস দেখলাম যে বাংলাদেশ দলের অধিনায়কত্ব মাশরাফি যেভাবে ব্যাটিং এ এবং বোলিং এ এবং ফিল্ডিং এ অধিনায়কত্বের ভূমিকায় অবতীর্ণ হলেন, এবং যথাসময়ে মাহমুদুল্লাহকে এনে পাকিস্তানের যে ব্যাটসম্যান দীর্ঘ সময় ধরে ব্যাট করছিলেন এবং হুমকি হয়ে উঠছিলেন, তাকে যেভাবে তার উইকেটটি উঠিয়ে নিলেন মাহমুদুল্লাহকে এনে।
হ্যাঁ, আমি সেটা আমরা সবসময় বলে আসছিলাম যে মাহমুদুল্লাহকে সবসময় আমরা একটু গুরুত্ব দিয়ে আসছিলাম, বলছিলাম যে না, তার বোলিং এ কিন্তু কতকটা টার্ন হয় অন্যান্য স্পিনারের তুলনায়, তাকে কোনোদিন ট্রাই করা হয় নাই। কিন্তু এটা শুধু না, মাশরাফির যে ইন্টেলেক্ট আমরা দেখতে পেয়েছি, সে এবার কিন্তু মেহেদিকে নিয়ে বোলিং স্টার্ট করেছে, এটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি, এবং এতে কিন্তু এটা বাংলাদেশের জন্য অনেক সাকসেসফুল একটা ভেঞ্চার ছিল। এটাতে কিন্তু প্রমাণ হয়েছে যে তার একটা স্কিল একটা সে প্রমাণ করতে পেরেছিল, যার ফলে আপনি দেখেন ফখর জামান তাদের একটা এস্টাবলিশ ব্যাটসম্যান, সে কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপর পরের দিকে আপনার মেহেদি অন্যান্য খেলার তুলনায় অনেক রেস্ট্রিক্টেড ভাবে খেলেছে। ওকে, মেহেদি একটা ই ওয়াজ এন এক্সাম্পল, আর আমি এক্সাম্পল বলছি এই কারণে বাংলাদেশের ওপেনিং কিন্তু ইমামুল হক যে স্ট্র্যাটেজি যেভাবে খেলেছে, এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে খেলা উচিত, শীট অ্যাঙ্কার রোলে একজন থেকে, এই একজন যেটা আমরা বারবার দেখছি, আমরা ওপেনিং এ আমাদের একটা ব্রেক থ্রু হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি এই ধরনের ব্যাটিং এ। আমাদের ইমামুল হক আমাদেরকে যা দেখিয়েছে সে কিন্তু আমাদের একটা উদাহরণস্বরূপ থাকতে বাধ্য।
রবিন ভাই, আগামীকাল ভারতের বিরুদ্ধে বাংলাদেশ খেলতে যাচ্ছে, এবং ভারতের খেলোয়াড়দের সাথে থাকছে তাদের দেশের কোটি কোটি দর্শক, তেমনি বাংলাদেশের মানুষও বাংলাদেশের ক্রিকেট দলকে সমর্থন দেবে। একটা তীব্র মনস্তাত্ত্বিক চাপের ভেতরেই এই খেলা হবে। ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান, তিনি বলেছেন যে বাংলাদেশকে কোনোভাবেই খাটো করে দেখছেন না তিনি, খাটো করে দেখার উপায় নেই, এবং বাংলাদেশ এখন জানে কিভাবে খেলা বের করে নিতে হয়।
হ্যাঁ, এটা কিন্তু শিখর ধাওয়ান আগেও প্রশংসা করে আসছে, এমনকি রোহিত শর্মাও, এবং ওরা তো দুজনই এই খেলাতে খেলবে, তাই মনে হচ্ছে, কারণ এটা তো ফাইনাল খেলা। তবে আমি মনে করি যে স্ট্র্যাটেজি নিয়ে মাশরাফি খেলে আসছে এই গত পাকিস্তানের সাথে খেলায়, এই একই স্ট্র্যাটেজি হওয়া দরকার, কারণ মাশরাফি যদি আবার মেহেদি হাসানকে নিয়ে আসে, মেহেদিকে নিয়ে আসে, তাহলে কিন্তু একটা উত্তম একটা স্ট্র্যাটেজি হবে, কেননা তারা কিন্তু একটা বোলার শট সাকিবুল হাসান নাই। আমরা আগেও দেখেছি অন্যান্য খেলাতেও শেখার ধাওয়ান কিন্তু ঠিক মেহেদীর বলে না কিন্তু আপনার সাকিবুল হাসানের বলে আউট হয়েছে, তাকে কিন্তু ড্র করে নিয়ে আসা। এবং বাংলাদেশে যে পেস বোলিং অ্যাটাক আছে রুবেল ডেফিনেটলি কার্যকরী, কিন্তু তারপরেও এবং তার সাথেও মুস্তাফিজও, তারপরেও আমাদের এই বোলারদেরকে রিটেইন করা প্রয়োজন। অ্যান্ড যেরকম মারমুখী হয়ে খেলে দুজনই ব্যাটসম্যান, তা আমরা দেখেছি পাকিস্তান এগেনস্টে 9টা উইকেট তারা অক্ষুণ্ণ রেখেছিল, এবং তার আগেও অন্যান্য ব্যাটসম্যানদের সাথে বা অন্যান্য দলের সাথে ওরা খুব ভালো খেলেছে। তো পেস বোলিং কতটুকু আমরা সাকসেসফুল হব সেই তুলনায় মনে হয় আমাদের পেস বোলিং এর সাথে সাথে এক সাইডে মেহেদীকে নিয়ে আসা সত্যি ভালো হবে। এবং এই এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই আগে যেটা বলছিলাম ওপেনিং ব্যাটসম্যান হিসাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু একটু দেখে শুনে খেলতেই হবে, একটু শীত অ্যাঙ্কার রোল। এটা 50 ওভারের খেলা, এটা কিন্তু 20 ওভারের খেলা না, এটা কোনো তাড়াহুড়া সেরকম নাই, 20 ওভার কিন্তু অনেক অনেক ওভার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি একটা চমৎকার ফাইনাল আমরা দেখব আগামীকাল।
আমরাও আশা করছি, ধন্যবাদ।
এই ছিল খেলার খবর। ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো কি আপনি দেখছেন? প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 11:20 এনটিভি চ্যানেলে প্রচারিত হয় হ্যালো আমেরিকা। এতে থাকে আমেরিকার জীবনধারা, প্রবাসী বাঙালির জীবনের কথা আর সাক্ষাৎকার। আরও প্রচারিত হয় আমেরিকার রাজনীতি নিয়ে সাপ্তাহিক আলোচনা, দেখবেন আর টিভি চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যায়। রয়েছে ভিওএ 60, 60 সেকেন্ডে আমেরিকার প্রধান কিছু খবর, প্রচারিত হয় দেশ টিভিতে। আমাদের সব অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকে ভিওএ বাংলার ফ্যান পেজে। অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
আইসিস জঙ্গি দলের দীর্ঘস্থায়ী পরাজয় নিশ্চিত করা যুক্তরাষ্ট্র সরকারের এখনও এক শীর্ষ অগ্রাধিকারের বিষয়। যুক্তরাষ্ট্র পরিচালিত গ্লোবাল কোয়ালিশন স্থিতিশীলতা প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে যাচ্ছে, যে প্রক্রিয়ায় রয়েছে সামরিক সফলতাকে সুসংহত করা, নিত্য প্রয়োজনীয় মৌলিক সেবা তৎপরতা পুনঃপ্রতিষ্ঠা করা এবং রাক্কা এবং অন্যান্য আইসিস দখলিত শক্ত ঘাঁটিগুলিতে সিরীয় জনগণকে স্বেচ্ছায় এবং নিরাপদে ফিরে আসতে সহায়তা প্রদান করা। সহায়তা কার্যক্রমে আরও রয়েছে বিস্ফোরক দ্রব্যাদি, ভাঙা পাথর অপসারণ, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক সেবার পুনঃস্থাপন নিশ্চিত করা। এপ্রিল মাস থেকে যুক্তরাষ্ট্র অনুদান বাবদ আনুমানিক $300 মিলিয়ন প্রদান করেছে। জোট অংশীদার দেশগুলি আইসিস দখলমুক্ত এলাকায় এবং উত্তর পূর্বাঞ্চলীয় সিরিয়ায় অনতিবিলম্বে স্থিতিশীলতা এবং পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে। এছাড়াও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যথাক্রমে $100 এবং $50 মিলিয়ন উদার সহায়তার কথা ঘোষণা করেছে। এসব উদার সাহায্য তৎপরতার প্রতিশ্রুতির পর পররাষ্ট্র দফতরের মুখপাত্রী হেদার নেওয়ার্ড ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র সিরিয়ার স্থিতিশীলতা কার্যক্রমে অন্য খাত থেকে যে $230 মিলিয়ন দেবার কথা ভাবছে তা এখন বিবেচনাধীন। মিস নেওয়ার্ড জোর দিয়ে বলেন, সিরিয়ার কৌশলগত লক্ষ্য মেটাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি এই সিদ্ধান্তে কমে যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেই জানিয়েছেন যে আইসিসদের চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী পরাজয় না হওয়া অবধি যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবস্থান করতে প্রস্তুত থাকবে। যুক্তরাষ্ট্র সেই লক্ষ্যে নিশ্চিত হতে চায় যে ইরান ও তার সহযোগী দলগুলি সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেবে। মিস নেওয়ার্ড বলেন, আমাদের বিশ্বাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2254 প্রস্তাব অনুযায়ী সংঘাতের এক অপরিবর্তনীয় সফলতা ছাড়া এসব পদক্ষেপ বাস্তবায়িত হতে পারে না। সহায়তার এসব সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মানবিক কর্মতৎপরতা ব্যাহত হবে না। সিরিয়ায় মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রই হচ্ছে একক সর্ববৃহৎ দাতা দেশ, যারা সংকট পরিস্থিতিতে সিরিয়ার অভ্যন্তরে এবং সংলগ্ন এলাকায় বাস্তুচ্যুত লোকজনদের মানবিক সহায়তায় $8.6 বিলিয়ন সহায়তা প্রদান করেছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘ পরিচালিত রাজনৈতিক প্রক্রিয়ায় সিরিয়া সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করে যাবে, কারণ সিরিয়ার জনগণ সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদ মুক্ত একটি দেশ আশা করেন।
এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি টিম গঠনের ব্যাপারে আজ সম্মত হয়েছে যে ওই টিম মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের অভিযোগের নথিপত্র তুলে ধরবে। 47 সদস্য বিশিষ্ট এই পরিষদ 35-3 ভোটে এই বিষয়টি অনুমোদন করে যে তারা একটি নিরপেক্ষ ব্যবস্থা চালু করবে, যা এর আগের তথ্য সংগ্রহকারী মিশনের পরের কাজটি সম্পন্ন করবে। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তিরানা হাসান বলেন, আজকে যে নতুন ব্যবস্থার কথা বলা হয়েছে তাতে আন্তর্জাতিক আইনের আওতায় যারা মারাত্মক সব অপরাধ করেছে তাদের ব্যাপারে নথিপত্র এবং প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। বাংলাদেশে বিএনপি ও আওয়ামী লীগের দুটি সমাবেশকে ঘিরে রাজনীতিতে আচমকা উত্তাপ ছড়িয়ে পড়েছে, জানাচ্ছেন বিস্তারিতভাবে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শনিবার সরোয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি, কিন্তু এখন পর্যন্ত অনুমতি পায়নি দলটি। একই দিন মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগ নাগরিক সমাবেশের কর্মসূচি দিয়েছে। বিএনপি নেতারা বলছেন তারা বৃহস্পতিবার কর্মসূচি পালন করতে চেয়েছিলেন, পুলিশই তাদেরকে শনিবার করতে বলেছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোনো কর্মসূচিতে তারা বাধা দেবেন না।
দেশের রাজনীতি রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চান, কিন্তু সরকারি দলের লোকজন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।
আমরা তো কোথাও বলিনি কোনো হুমকির কথা, কিন্তু আওয়ামী মন্ত্রীদের মুখ থেকে দখল করে নেওয়া হবে, পাহাড় ভেঙে দেওয়া হবে, রাজপথ দখল হবে কেন?
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখন পর্যন্ত বিষয়টি খোলাসা করেনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান যদি নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে চায় তাহলে তাদের ফিরে এসে আলোচনায় বসতে হবে। বুধবার নিউ ইয়র্কে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে আসবার ব্যাপারে তাঁর সিদ্ধান্ত সমর্থন করেন। 6 জাতি স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ট্রাম্প বলছেন ইরানে অব্যাহত মুদ্রাস্ফীতি চলছে এবং তাদের মুদ্রার কোনো মূল্য নেই। তিনি দাবি করেন যে 2015 সালের পরমাণু চুক্তির পর ইরানের এই আগ্রাসী মনোভাবও বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিষদের এই বৈঠকের অল্প পরই এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন যে ওই বৈঠক প্রমাণ করে যে পরমাণু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র কতখানি একাকী হয়ে পড়েছে। রুহানি নিজে ওই বৈঠকে যোগ দেননি, তবে বলেন যে নিরাপত্তা পরিষদে যারা ভাষণ দিয়েছেন তারা সকলেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেছেন। চীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভিযোগ নাকচ করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে চীন নাক গলানোর চেষ্টা করছে। চীনের কোনো কোনো সংবাদমাধ্যম এরকম কথাকে তাদের ভাষায় পাগলামি কথাবার্তাই বলছে। অন্যরা বলছে এ হচ্ছে তাঁর প্রচার অভিযানের কৌশল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যতিক্রমী প্রকাশ্য দোষারোপ করেছিলেন। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্রুত এর বিরোধিতা করেন এবং অস্বীকার করে বলেন যে চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। দক্ষিণ সুদানের নেত্রীরা নির্বাহী পদে পূর্বে প্রতিশ্রুতি দেয়া 35% নিয়োগ নারীদের দেওয়ার আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট সালভাকিরের কাছে। মঙ্গলবার প্রেসিডেন্ট সালভাকির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কমিটিতে 10 জনকে নিয়োগ দেন মাত্র, যার মধ্যে রয়েছেন একজন মাত্র নারী।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন তারাবালি এবং ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ এবং সাবরিনা চৌধুরী। আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা
আমি আনিস আহমেদ,
আমরা দুজনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.